বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 মে, 5 জ্যৈষ্ঠ এবং ফার্সি 29 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। দখলদারদের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেটস যুদ্ধবিরতির আহ্বান। বাংলাদেশের প্রথম আলো সাংবাদিক রোজিনার মামলা টিভিতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের, জাতিসংঘের উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের নারদা দুর্নীতি মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে নেতা মন্ত্রীদের, আগামীকাল ফের শুনানি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে, হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেলনুফ, বিলমাখিম ও র্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সকালে ইসরায়েলি হামলায় 1 সাংবাদিকসহ 4 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত 3টি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরায়েল। এছাড়া আরও 40টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় 42টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে। গত 10 মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 219 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে 63 শিশু ও 36 জন নারী রয়েছে। গাজা উপত্যকা ও বাইতুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি 1948 সালে ইসরায়েলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে। গতকাল থেকে এই ধর্মঘট চলছে। পশ্চিম তীর ছাড়াও 1948 সালে দখলীকৃত হাইফা, ইয়াফা, উম্মুল ফাহম, আত্তিরা, শিফা, আমরু এবং আল নুসরাত শহরে বড় আকারের বিক্ষোভ মিছিল হয়েছে। কোনো কোনো শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরে তরুণেরা ফিলিস্তিন জুড়ে নতুন করে ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরুর জন্য একটি যৌথ কমান্ড গঠনের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে প্রতিদিনই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলি সেনাদের গুলিতে সেখানেও বহু ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেটস। দৈনিকটির কয়েকটি নিবন্ধে বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। পত্রিকাটির সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি, একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে। তিনি আরও লিখেছেন, গাজায় এবারের পরাজয়ই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। পত্রিকাটি লিখেছে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগে যুদ্ধগুলো চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রস্তুতি ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলুফ বেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাতক বাহিনী। আজ সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরায়েলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনী চেষ্টা চালায়। তবে দুই দফায় ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মোহাম্মদ দেইফ। ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র জেনারেল হিদাই জিলবারম্যান আরও জানান, গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের একটি ভূগর্ভস্থ টানেলের উপর পাঁচ দফা হামলা চালানো হয়েছে। দিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ এ অংশ নেয় তেহরানের জনগণ। ইরানি বিক্ষোভকারীরা এ সময় দখলদার ইসরায়েলের পতাকায় আগুন দেয় এবং ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে মামলার নথিপত্র শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারা তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে আশা করি। অন্যদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা নজর রাখছি, বিষয়টি স্পষ্টতই উদ্বেগজনক। সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে 5 ঘন্টার বেশি সময় অবরুদ্ধ রাখার পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় রোজিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগ আনা হয়েছে। গতকাল সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের ওই মামলা শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলেই থাকতে হচ্ছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এদিকে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500 বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে করোনার মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 4,500 বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 4,529 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে 2,67,334টি নয়া সংক্রমণ হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,54,96,330। মারা গেছেন 2,83,248 জন করোনা রোগী। বর্তমানে 32,26,719 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,19,86,363 জন। ভারতে চলতি বছর 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিডের টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত মোট 18,58,09,302 জনের টিকা প্রদান সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 32,03,1177 জনের। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 19,428 জন, মৃত্যু হয়েছে 145 জনের।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবি করেছে ইরানের জাতীয় সংসদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে জোরদার কূটনৈতিক আলোচনা চলছে, তখন ইরানের জাতীয় সংসদ এই দাবি জানাল। জাতীয় সংসদ বলেছে ইরানের উপর থেকে সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা তার যাচাই বাছাই হতে হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের পেছনে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর আরও 2-3 দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাঁটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা বলছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল 1 সপ্তাহেরও বেশি সময় ধরে আকাশ, স্থল ও সমুদ্রপথে গাজার উপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বিশেষ করে টার্গেটকৃত স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি। এ কারণে তারা আরও হামলা চালিয়ে কিছুটা হলেও সাফল্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, যাতে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখিয়ে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের দ্বিতীয় কারণ হচ্ছে, যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে তাদের সামনে তেল আবিবের মানিজত রক্ষা করা। কেননা আপোষকামী ওই আরব সরকারগুলো দখলদার ইসরায়েলকে তাদের রক্ষক ও সমর্থক বলে মনে করে, আর এ কারণেই এ দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছে, যাতে নিজ দেশের জনগণের পক্ষ থেকে কোনো হুমকি কিংবা বাইরে থেকে কোনো চাপ এলে ইসরায়েলের সহযোগিতায় তা মোকাবেলা করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ ইসরায়েলি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তারা নজিরবিহীন ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের তৃতীয় কারণ হচ্ছে, তারা ফিলিস্তিনিদের শক্তির বিষয়টি যাচাই করতে চায়। ইসরায়েল চায় ফিলিস্তিনিরা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করুক, কেননা ইসরায়েলিদের আশঙ্কা ফিলিস্তিনিদের হাতে এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। চতুর্থ কারণ হচ্ছে, ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর এভাবে তারা গাজার জনগণের কাছে এই দুরবস্থার দায় প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপানোর চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলা শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল ফের ওই মামলা শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলেই থাকতে হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামীকাল বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি হবে। এর ফলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের নেতা মন্ত্রীদের আপাতত জেলেই থাকতে হচ্ছে। গত সোমবার নারদা কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় হাইকোর্টে শুনানি হবে। আজ হাইকোর্টে শুনানি শেষে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে বলেন,
কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যখন সর্বাত্মক ভাবে করোনার বিরুদ্ধে একটা লড়াই চলছে, একটা প্রশাসনিক সিস্টেম কাজ করছে, সহযোগিতার কোনো বাধাই নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, উল্টে পশ্চিমবঙ্গের উপর, তৃণমূল কংগ্রেসের উপর, বাংলার মানুষের উপর তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার যে একটা রাগ, হেরে যাওয়ার যে একটা আক্রোশ, সেইটার জন্য অস্থিরতা তৈরি করার জন্য এই জিনিসটি তারা করেছেন,
বলছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বিত বেঞ্চে শুনানি হয়। সোমবার বিশেষ সিবিআই আদালত ধৃত নেতা মন্ত্রীদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, কিন্তু ওই নির্দেশের বিরুদ্ধে ওই দিন রাতে হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই কর্মকর্তারা। বিশেষ আদালতের নির্দেশের উপরে বুধবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। গত মঙ্গলবার সরকার ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানান অভিযুক্ত নেতা মন্ত্রীরা। আজ নেতা মন্ত্রীদের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি ও অন্যরা। অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আজ সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এরা অসহযোগিতা করছেন এমন কোনো উদাহরণ আছে? এই করোনা পরিস্থিতিতে এদের শুধু শুধু জেলে রাখার প্রয়োজন আছে কি? জবাবে তুষার মেহতা বলেন, অভিযুক্তরা জেলে নেই, তারা হাসপাতালে আছেন। তিনি বলেন, এই আদালত সিবিআই কে নিয়োগ করেছিল, তাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুটোয় ফের ওই মামলার শুনানি হবে, ততক্ষণ পর্যন্ত জেলে থাকতে হবে রাজ্যের অভিযুক্ত নেতা মন্ত্রীদের।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, সবশেষে পাওয়া দুটি খবরের গুরুত্বপূর্ণ অংশ সহ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় 52,000 মানুষ উদ্বাস্তু হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। 1948 সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সঙ্গে ফিলিস্তিনি জনগণের অঞ্চলে ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। দখলদারদের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারেস, যুদ্ধবিরতির আহ্বান। বাংলাদেশের প্রথম আলো সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের এবং জাতিসংঘের উদ্বেগ। ভারতের পশ্চিমবঙ্গের নারদা দুর্নীতি মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে নেতা মন্ত্রীদের। আগামীকাল ফের শুনানি হবে। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্ব মাপ করবেন, আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, parstoday.com/bn। আর আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.